ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন, আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আর নতুন একটা ঘটনায় যাব আজকে, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে। একটি মাছ ধরার কাহিনী বলতে হবে, কিন্তু সেইখানে আরো নানান রকমের ঘটনা ঘটে এবং সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে মৃত্যুর মুখেও পতিত হতে হয় কাউকে। সো সেই রকম একটা ঘটনা শুনব, তার সঙ্গে আরও একটি ঘটনা শুনব। আপনারা সবাই রবিবারে, আমি জানি যে যারা বিশেষ করে দেশের বাইরে থাকেন তারা সবাই যুক্ত হন, আমরা চেষ্টা করি রবিবারে একটু বাইরের ঘটনাগুলো বেশি রাখতে। তারপরেও যখন আমরা দেশের বাইরে যাই তখন আমাদের সবচেয়ে বেশি মনে পড়ে বা মিস করি আমরা দেশকে। সো সেই ক্ষেত্রে রবিবারেও আসলে দেশের ঘটনা হলে খারাপ কিছু না। এটা আমি ঠিক এমনি মানে জাস্ট মনে আসলো বলে বললাম, কিন্তু আমাদের ইচ্ছা আছে আসলে যে আমরা রবিবারে আসলে সত্যি কথা বলতে আপনাদেরকে বিভিন্ন দেশের ঘটনা উপহার দেব। কারণ আপনি যে দেশে আছেন সেই দেশের ঘটনা যখন শুনবেন তখন আপনার ভালো লাগবে যে হ্যাঁ, এবার আমার দেশকে অ্যাড্রেস করলো। তো সেটা একটা বিরাট ভালো লাগার ব্যাপার। অনেকে কমেন্ট করছেন আমাদেরকে, কমেন্ট কিছু পড়ি। শুরু হচ্ছে না কেন ভাই, যে শুরু করে ফেললাম। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি নওগাঁ থেকে সাফি, অনেকবার কমেন্ট করেছেন ভাইয়া, আমি আপনার কমেন্টটা দেখে ফেলেছি, সুতরাং সমস্যা নেই। আমাদের সঙ্গে আছেন কিশোরগঞ্জ থেকে, কিশোরগঞ্জ থেকে অনেকবার লিখেছেন কিন্তু নাম লিখেননি। নারায়ণগঞ্জ থেকে ওলি আমাদের সঙ্গে আছেন, কুয়েত থেকে মামুন শুনছেন আমাদেরকে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি দুবাই থেকে সৌরভ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাবা ময়মনসিংহ থেকে শুনছেন তিনি। নারায়ণগঞ্জ থেকে ওলি আমি বলছি বাংলাদেশ দুর্ঘটনা চাই, বাংলাদেশ দুর্ঘটনা আসবে। আসলে মেহেদি কিছু ব্যক্তিগত সমস্যার কারণে হয়তো ঘটনাটা দিতে একটু দেরি করছেন, বাট তিনি খুব দ্রুতই ঘটনাটা পাঠিয়ে দেবেন, ঘটনা তার কাছে রেডি আছে বলে শুনলাম। ঢাকা জুরাইন থেকে আমাদের সাথে আছেন সাব্বির, আমাদের সঙ্গে আছেন নিহাল বগুড়া থেকে, আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি আরও আছেন হচ্ছে সোনালী ভেড়ামারা থেকে, বনশ্রী থেকে আছেন হিসাম, গাজীপুর থেকে আছেন ওমর ফারুক, কাজল আছেন আমাদের সঙ্গে, নাটোর থেকে আছেন সাব্বির, কুড়িগ্রাম থেকে হামিদ, সুমন আছেন সাভার থেকে, সাকলিন আজকেও যুক্ত হয়েছেন ইন্ডিয়া থেকে, আমাদের সঙ্গে আছেন রাতুল সৌদি আরব থেকে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ক্যানাডা থেকে, নাম লেখেননি সুতরাং আমি পড়তে পারলাম না আসলে, আমাদের সঙ্গে আছেন জামালপুর থেকে স্বর্গ বলছেন, শিপন ঢাকা থেকে বলছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে হাসান, আমাদের সঙ্গে আছেন বনশ্রী থেকে হিসাম, আমাদের সঙ্গে আছেন গাজীপুর থেকে জুনায়েদ ব্যাপারী সহ আরো অনেকে। থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, যারা আমাদের সঙ্গে আছেন, যারা আমাদের পাশাপাশি থাকার মানে সাহস দিচ্ছেন এবং আমরা সামনে এগিয়ে যাচ্ছি আপনাদের জন্যই। তো আমরা ঘটনা শুরু করি। ঘটনা শুরু করার পরে আপনারা যে সমস্ত জিনিসপত্র নিয়ে কোনো কনফিউশন থাকবে তাহলে সেগুলো নিয়ে প্রশ্ন করতে পারেন। যদি কোনো ধরনের কোনো ঘটনা ভালো লাগে তাহলে সেই ঘটনাটিতে আপনি জানতে পারেন কমেন্ট সেকশনে, হ্যাঁ ঘটনাটি আপনার ভালো লেগেছে। যদি কোনো ধরনের ঘটনা আপনার খারাপ লাগে সেটাও অবশ্যই জানিয়ে দেবেন। আমাদের জন্য যে কোনো সাজেশন থাকলে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যদি ঘটনা ভালো লাগে তাহলে অবশ্যই 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 এটা শেয়ার করবেন সবার সাথে। লিঙ্কটা শেয়ার করলে আরো নতুন কিছু মানুষ জানতে পারবেন এবং যুক্ত হবেন। আমি বলেছিলাম যে বার্থডেতে আপনারা আমাদের ভূত.com এ একটা জিনিস উপহার দিতে পারেন, সেটা হচ্ছে প্রত্যেকেই একজন করে সাবস্ক্রাইবার যদি নিয়ে আসতে পারেন তাহলে এর চেয়ে বড় উপহার হয়তো ভূত.com এর জন্য আর কিছুই হবে না। যাই হোক, আমরা চলে যাব আমাদের ঘটনায়, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আশা করছি। চলুন শুরু করা যাক।
ভয়ের আরেক নাম ভূত ডট কম উইথ রাসেল।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন, আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। বন্ধু দৌড় দে, তুই যা, আমার জন্য চিন্তা করিস না, যা তুই। আমি দৌড়াচ্ছি, কতক্ষণ এভাবে দৌড়েছি জানি না। সেদিন রাতে যত পথ দৌড়েছি জীবনে এত দৌড়াইনি কোনোদিন। হঠাৎ দেখি সামনে একটা আলোর বিন্দু, আমি সেদিকে দৌড়াতে শুরু করলাম। আমি যত সামনে যাচ্ছি ততই আলোর বিন্দু বড় হচ্ছে, এদিকে আমার পা আর সামনে এগোতে যাচ্ছে না। আর একটু পথ বাকি, আর একটু যেতে পারলেই কারো না কারো দেখা পেয়ে যাব। হঠাৎ দেখলাম আলোর বিন্দু না, এটা এটা একটা শ্মশান। আর এখানে একটা চিতায় কারো লাশ পড়ছে। আমি আশেপাশে কাউকে দেখতে পেলাম না। এদিকে আমার হাত পা কাঁপছে, মন চাইলেও আর হাঁটতে পারছি না, পা যেন অবশ হয়ে গেছে। আমি চিতার সামনেই দাঁড়িয়ে আছি। ওখানে দাঁড়িয়ে দেখছি চিতার আগুনে পুড়ছে লাশ। এজন্য কেউ জোর করে দেখাচ্ছে, চোখ বন্ধ করতে গিয়ে বুঝলাম চোখ বন্ধ করতে পারছি না। এভাবে দুই থেকে তিন মিনিট যেতেই হঠাৎ পাশের জঙ্গল থেকে বিকট চিৎকার ভেসে আসলো। সাথে সাথেই চিতা থেকে আধ পোড়া লাশ উঠে বসলো আমার সামনে। আমি ভাবছি এখনো কেন আমি সেন্স হারাচ্ছি না, দেখতে পাচ্ছি কেন সবকিছু। এদিকে আধ পোড়া লাশটা একটু একটু করে এগিয়ে আসছে আমার দিকে। আমি প্রাণপণে চেষ্টা করছি দৌড়ানোর, কিন্তু হাজার চেষ্টা করেও ব্যর্থ, কিছুতেই একটুও নড়তে পারছি না। এক সময় হাত পোড়া লাশটা তার হাত দিয়ে আমার গলা টিপে ধরল। আমার চোখের সামনে ভেসে উঠল আমার পরিবারের সবার চেহারা, আমার বন্ধুদের। আমি নিশ্চিত জানি এটাই আমার জীবনের শেষ রাত, কিন্তু আল্লাহর অশেষ রহমতে দূর কোনো মসজিদ থেকে ভেসে আসল আজানের শব্দ। এরপর শুধু দেখলাম আধ পোড়া লাশটা উধাও হয়ে গেল, আর দূরে কয়েকজন মানুষ এদিকে দৌড়ে আসছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি পলাশ, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার শ্রীফলতলা গ্রাম থেকে লিখছি। প্রথমবারের মতো লিখছি, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ঘটনায় ফিরি। সেদিনের সেই রাত আমাকে এখনো তাড়া করে বেড়ায়। কি হয়েছিল জানতে চান? তাহলে শুনুন। সেদিন আমরা বন্ধুরা মিলে ঠিক করলাম আজ দূরে কোথাও মাছ ধরতে যাব রাতে। মাছ ধরার মজাই আলাদা, আর বিশেষ করে রাতে কেউ বিরক্ত করে না, মাছও পাওয়া যায় অনেক। আমরা ছিলাম চারজন, রানা, রোকন আর একজন হল সাজন, আর আমি হলাম পলাশ। আমরা সবাই এবার ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার ছাত্র। কলেজে দুই সপ্তাহ বন্ধ পেয়েছি তাই গ্রামের বাড়িতে আসি। আমাদের বাড়ি একই গ্রামে, যেমন কথা তেমন কাজ। কথা ছিল রাত আটটার পর আমরা একসাথে যাব মাছ ধরতে। দুইজনে জাল আর একজন ক্যাটা নিয়ে আসবে, একজন মাছের থলে আর লাইট নেবে। কথা মতো সবাই সবার সরঞ্জাম নিয়ে চললাম গ্রাম থেকে আড়াই কিলোমিটার দূরের এক খালে। খালের নাম ডাকবের খাল, অনেক পুরনো এই খাল, সচরাচর অনেক মানুষ ওখানে যায় মাছ ধরতে। সেদিনও অনেকে এসেছে। আমরা ভাবলাম সবাই যেখানে মাছ ধরছে সেদিকে না গিয়ে বরং তার উল্টো দিকে যাব, কারণ এদিকে তেমন কেউ আসে না, তাই মাছ পাওয়ার চান্সও বেশি। যেহেতু আমরা চারজন, অল্প মাছ হবে না আমাদের, তাই আর কিছু না ভেবে খাল পার হয়ে চললাম। দশ মিনিট হাঁটার পর কাঙ্ক্ষিত জায়গায় গিয়ে পৌঁছালাম আমরা। আসলেই এদিকে কেউ নেই, আমরা আনন্দে আত্মহারা, আজ অনেক মাছ পাব। আমাদের মধ্যে সবচেয়ে ভালো মাছ ধরতে পারে রোকন ভাই, তাই ওর কাছে জাল দিয়ে আমি ক্যাটা ও রানাকে আরেকটা জাল দিয়ে শুরু করলাম মাছ ধরা। কথা মতো ভালোই মাছ পাচ্ছিলাম। এভাবে কিছুক্ষণের মধ্যেই অনেক মাছ ধরে ফেললাম। একটা কথা বলে রাখি, আমরা যেদিকে গেছি তার ২০০ থেকে ৩০০ মিটার পরেই একটা জঙ্গল, তাই হয়তো এদিকে কেউ আসে না। আর আমরা যেহেতু পড়ালেখা করতে বাইরে থাকি, তাই এই জঙ্গল নিয়ে তেমন কিছু জানতাম না। আমরা আস্তে আস্তে জঙ্গলের দিকে যাচ্ছি মাছ ধরতে। যত জঙ্গলের দিকে যাচ্ছি ততই বড় মাছ পাচ্ছি, বেশি মাছ পাচ্ছি। জঙ্গলের কাছাকাছি আসতেই সাজন বলল, আমি একটু বাথরুমে যাব, জঙ্গলের ভেতরে যাচ্ছি, তো এখানে থাক, আমি যাব আর আসব। আমরা বললাম, যা কিন্তু বেশি দেরি করিস না। ও বলল, আচ্ছা তাই হবে, বলে জঙ্গলের দিকে হাঁটা শুরু করল। আমরা তিনজন মাছ ধরায় মন দিলাম। এভাবে বেশ খানিকটা সময় চলে গেল, কিন্তু সাজন আর আসছে না। আমরা ডাকতে শুরু করলাম, কিন্তু ওর কোনো সাড়া শব্দ পেলাম না। এভাবে আরো কিছু সময় পরে দেখি সাজন জঙ্গলের দিক থেকে এগিয়ে আসছে। আমরা বললাম, এতক্ষণ লাগে, তোকে যে ডাকছি শুনতে পাসনি? ও বলল, এসে গেছি তো, এবার চল জঙ্গলের ভেতরে একটা পুকুর দেখে আসলাম, অনেক মাছ লাফালাফি করছে। আমি বললাম, দেখ এখানে অনেক মাছ ধরেছি আর রাতও অনেক হয়েছে, আজ আর না যাই। কিন্তু সাজন নাছোর বান্দা, ও যাবেই। অগত্যা সবাই চললাম জঙ্গলের ভেতর। পাঁচ মিনিট দশ মিনিট হাঁটছি তো হাঁটছি। সাজনকে বললাম, আর কত দূরে? ও বলল, এই তো এসে গেছি। আরো দুই মিনিট হাঁটার পর দেখি বড় একটা পুকুর। আমরা আর কিছু না ভেবে জাল ফেলতে শুরু করলাম। প্রথমবারই অনেক মাছ উঠল, আমরা বেশ খুশি। এখানকার মাছগুলো বেশ বড় বড়। অল্প কিছুক্ষণের মধ্যেই মাছের থলে ভরে গেল। আমরা ভাবলাম, আজ আর না, কাল না হয় আবার আসব। এই ভেবে সব গুছাতে লাগলাম। এর মাঝে আমি একবার মাছের থলের ভেতর উঁকি মেরে দেখলাম, বেশ ভালো মাছ পেয়েছি, কম করে চার থেকে পাঁচ কেজি তো হবেই। আমরা সব গুছিয়ে যেদিক দিয়ে এসেছিলাম সেই দিকে হাঁটতে লাগলাম। এর মাঝে একটা জিনিস খেয়াল করলাম, সাজন তেমন কথা বলছে না, আর ও সবার পেছনে আসছে। এভাবে কিছুক্ষণের মধ্যেই জঙ্গল পেরিয়ে আবার খালের ধারে চলে আসলাম। হঠাৎ রানা বলল, এই সাজন কই, ওকে তো দেখছি না। আমি বললাম, ও মনে হয় আশেপাশে কোথাও আছে। আমরা দাঁড়িয়ে আছি এভাবে পাঁচ থেকে দশ মিনিট, পনেরো মিনিট, সময় চলে যাচ্ছে, কিন্তু সাজন আর আসে না। তখন আমরা ওকে ডাকতে ডাকতে জঙ্গলের দিকে যাই। দেখি সাজন আসছে। আমি বললাম, তুই কি ফাজলামি করিস? ও বলল, একটু কাজে ছিলাম। আমরা আবার চলতে লাগলাম। রকুনের হাতে মাছের থলে। হঠাৎ ও বলল, এই মাছের থলে এত হালকা লাগছে কেন? দেখি দেখি লাইটটা। রকুন আমার থেকে লাইট নিয়ে থলের ভেতরে দেখতেই চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। সাথে সাথে আমরা ওকে ডাকতে লাগলাম, কিন্তু ও অচেতন। এমন করে অনেক সময় পরে ওর জ্ঞান ফিরল। আমি বললাম, কি হয়েছে তোর? ও যা বলল তা শুনে ভয় আমাদের হাত পা কাঁপতে শুরু করল। রকুন বলল, আমি যখন মাছের থলের ভেতরে লাইট জ্বালিয়ে দেখতে গেলাম, কোথায় মাছ? থলের নিচে কয়েকটা ছোট মাছ পড়ে আছে, আর উপরের দিকে মানুষের হাড় মাথার খুলি দেখার সাথে সাথে জঙ্গলের ভেতর থেকে একটা আর্তনাদ শুনতে পেলাম। তারপর আর কিছু মনে নেই। কিন্তু আমরা যখন থলের ভেতর দেখলাম সাহস করে, আমরা কিছুই পাইনি, মাছ যদিও একটাও ছিল না। এত কিছুর পরও বললাম, চল এখান থেকে, আর থাকা যাবে না। রকুনকে আমি আর রানা কাঁধে নিয়ে যাব, আর জাল কেঁটা সাজন নেবে। এই ভেবে সাজনকে যেই বলতে গেলাম, দেখি সাজন কোথায়। আমরা তিনজন ছাড়া এখানে কেউ নেই। এদিকে ভয়ের মাত্রা বেড়েই চলেছে। বললাম, চল আমরা একটু সামনে এগিয়ে যাই, পরে দেখা যাবে। যথারীতি আমরা সামনে এগোতে শুরু করলাম। একটু যেতে না যেতে দেখি সাজন আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আমরা বললাম, কিরে তোর সমস্যাটা কোথায় বলতো? তুই কি আমাদের সাথে মজা করছিস? সাজন বলল, আগে বল তোরা কোথায় গিয়েছিলি, আমাকে একা রেখে গেলি কেন? আমি না বললাম, তোরা একটু দাঁড়া, আমি বাথরুম সেরে আসছি। কোথায় ছিলি? কি হয়েছে রকনের? কাঁধে নিয়েছিস কেন ওকে? সাজনের কথা শুনে আমরা রীতিমতো অবাক। বললাম, কেন, তুই তো জঙ্গল থেকে এসে বললি চল জঙ্গলের ভেতরে পুকুর আছে মাছ ধরতে যাই, এখনই সব কি উল্টাপাল্টা বকছিস? সাজন বলল, দেখ মজা করিস না, আমার সাথে মেজাজ এমনিতে অনেক খারাপ হয়ে আছে। এদিকে আমরা ভাবছি কি হলো আমাদের সাথে, কে ছিল তাহলে ও? আমি বললাম, চল যা হয়েছে পরে দেখা যাবে, এখানে থাকার এক মুহূর্ত ঠিক হবে না। সব গুছিয়ে আমরা হাঁটতে শুরু করলাম বাড়ির দিকে। একটু পরেই চলে এলাম খালের পাড়ে। এখান থেকে খাল পার হয়ে যেতে হবে। আমি আর রানা রকুনকে নিয়ে পানিতে নামলাম, আর সাজন সামনে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। খালের মাঝে আসতেই শুনলাম হাড় হিম করা সেই আর্তনাদ। আর্তনাদ শুনে আমি পড়ে গেলাম পানিতে। রানাও ঝুল ঠেকাতে গিয়ে রকুনকে নিয়ে পানিতে পড়ে গেল। সাজন বলল, ভাই আমি গেলাম, বলেই ও দৌড় দিল বিশাল ডাকবের খালের দিকে। দেখতে দেখতে রানাও দৌড় দিল। রকুন বলল, বন্ধু দৌড় দে, যা আমাকে নিয়ে চিন্তা করিস না। এদিকে জঙ্গলের ভেতর থেকে আর্তনাদ আরো জোরালো হতে লাগলো। কোনো উপায় না পেয়ে রকুনকে রেখেই দৌড় দিলাম। আসলে খালের ভেতর হাঁটু সমান পানি, তাই রকুন পানিতেই বসে রইল। আমি দৌড়াচ্ছি, কতক্ষণ এভাবে দৌড়েছি জানি না, তবে একটু পরেই দেখি দূরে একটু আলো দেখা যাচ্ছে। অন্ধকারে সেদিকে দৌড় দিলাম। মনে হল এটা কোনো হ্যারিকেনের আলো। একটু সামনে এগোতেই মনে হল, না এটা কোনো হ্যারিকেনের আলো না। কিন্তু কোনো কিছু চিন্তা না করেই দৌড়াতে থাকলাম। কাছাকাছি যেয়ে বুঝলাম এটা একটা শ্মশান। আর তার চেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে, এতক্ষণ হ্যারিকেন ভেবে যে আলোর দিকে দৌড়েছি সেটা চিতার আগুন। আমি ভাবলাম এত রাতে কার লাশ পোড়াচ্ছে এখানে? লাশ যেহেতু পোড়াচ্ছে, মানুষের দেখা নিশ্চয়ই পাব। ভাবতে ভাবতেই চিতার সামনে চলে এসেছি, কিন্তু কোথায় মানুষ? একটা কুকুর শেয়ালেরও দেখা নেই। হঠাৎ দেখি জঙ্গলের সেই আর্তনাদ করতে করতে চিতা থেকে আধপোড়া লাশ উঠে বসেছে। আমার জীবনে এত ভয় আমি কোনোদিন পাইনি। উল্টো দিকে দৌড়াতে যাব, তখন দেখি আমার পা আটকে গেছে। মনে হচ্ছে কেউ জোর করে ধরে রেখেছে। আমি প্রাণপণে চেষ্টা করছি দৌড়ানোর, কিন্তু হাজার চেষ্টা করেও ব্যর্থ, একটুও নড়তে পারছি না। এদিকে আধপোড়া লাশ একটু একটু করে এগিয়ে আসছে। আমি নিশ্চিত এটাই আমার জীবনের শেষ রাত। চোখের সামনে ভেসে উঠল আমার পরিবারের সবার চেহারা, আমার বন্ধুদের চেহারা। আধপোড়া লাশ তার হাত দিয়ে আমার গলা টিপে ধরল। আমি আর্তনাদ করতে লাগলাম। এরপর আর কিছু মনে নেই। যখন আমি চোখ খুললাম, দেখি বিছানায় শুয়ে আছি। আমার শরীরে প্রচণ্ড ব্যথা, পাশে কেউ বসে আছে, কিন্তু আমি চিনতে পারছি না। সে হঠাৎ উঠে বাইরে চলে গেল। দেখি মা বাবা মামা রুমে ঢুকল। মামা বলল, এখন কেমন লাগছে তোর? আমি বললাম, ভালো, কিন্তু শরীরে অনেক ব্যথা। মামা বলল, শুয়ে থাক, আমি ডাক্তার নিয়ে আসছি। মামা চলে গেল। মা বলল, থাক, আমি খাওয়ার ব্যবস্থা করি। সবাই চলে গেল, আমি শুয়ে রইলাম। যথারীতি একটু খেয়ে আমি শুয়ে থাকলাম। ডক্টর এসে কিছু ওষুধ দিয়ে গেল, একটু হাঁটাহাঁটি করতে বলল। আমি বিকেলের দিকে বাইরে আসলাম অনেক কষ্ট করে। বাইরে এসে অবাক হলাম, এক রাতের ব্যবধানে বাড়ি পুরো চেঞ্জ হয়ে গেছে। মাকে জিজ্ঞেস করলাম আমার কি হয়েছিল। মা বলল, তুই আজ দুই মাস পর বিছানা থেকে উঠলি। দুই মাস আগে তোরা গিয়েছিলি মাছ ধরতে। সেদিন রাতে কি হয়েছিল জানি না, তবে কিছু মানুষ সকালে তোকে বাড়িতে অজ্ঞান অবস্থায় দিয়ে যায়। তুই দুই মাস বিছানায়। আমি রীতিমতো অবাক, দুই মাস বিছানায়? আমার জীবনের দুই মাস চলে গেল। মাকে বললাম আমি আসছি। একটু কষ্ট হলেও গেলাম সাজানের বাড়িতে। গিয়ে দেখি সাজান উঠোনে বসে। ও আমাকে দেখে দৌড়ে এসেই জড়িয়ে ধরে বলল, এসেছিস তাহলে? আমি বললাম, কেমন আছিস তুই? ও বলল, এখন অনেকটা ভালো। বললাম, চল রানাদের বাড়ি থেকে ঘুরে আসি। সাজান বলল, চল। রানাদের বাড়ি গিয়ে দেখি রানা বাড়িতে নেই, বাজারে গেছে। রানার মা বলল, তোমরা বসো, আমি কিছু খাওয়ার ব্যবস্থা করি, রানা ততক্ষণে চলে আসবে। আমরা বসে রইলাম। আমি বললাম, হেই রকুনের খবর কেউ কেমন আছে? আমার কথা শুনে সাজান যা বলল আমি তো কখনোই ভাবতে পারিনি। আমি ভাবিনি এমন কিছু শুনতে হবে। ও বলল, রকুনের নাই রে, ও আমাদের ছেড়ে চলে গেছে না ফেরার দেশে। আমি সাজানের কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারলাম না, হাও মাও করে কেঁদে ফেললাম। বললাম, আমাকে নিয়ে চল ওর কাছে। আমরা রানাদের বাড়ি থেকে বের হয়ে দেখি রানা আসছে। আমি ওকে দেখে জড়িয়ে ধরে বললাম, কেমন করে সব হল রে? ও বলল, চল বলছি। আমরা তিনজন হাঁটছি গ্রামের শেষের দিকে, কবরস্থানের দিকে। হাঁটতে হাঁটতে রানা বলল, সেদিন সাজান দৌড় দেওয়ার পর আমিও চলে আসলাম রাস্তায়। এসে দেখি সাজান দাঁড়িয়ে আছে। পেছনে তাকিয়ে দেখি তুই কেন যেন এদিকে না এসে উল্টো দিকে শ্মশানের দিকে দৌড়াচ্ছিস। এটা দেখে আমি আর সাজান গ্রামে গিয়ে কিছু মানুষকে নিয়ে তুই যেদিকে গেছিস সেদিকে গেলাম, কিন্তু তোর পেছনে রোকনকে দেখতে পেলাম না। আমরা দেখি শ্মশানে তুই একটা জ্বলন্ত চিতার সামনে দাঁড়িয়ে আছিস আর কেমন কেঁপে কেঁপে উঠছিস। দূর থেকে দেখেই বুঝতে পারলাম তোর সাথে খারাপ কিছু ঘটেছে। একটু কাছে আসতেই তুই মাটিতে পড়ে গেলি। তোকে গ্রামের মানুষের কাছে দিয়ে রোকনকে খুঁজতে গেলাম। খুঁজতে খুঁজতে খালের পাড়ে এসে দেখি রোকনের আধ খাওয়া নিথর দেহ পড়ে আছে পানিতে। বন্ধু হয়ে বন্ধুর এই অবস্থা দেখে বুক ফেটে কান্না আসছিল। আমরা না আসলে হয়তো রোকনকে বাঁচাতে পারতাম। বলতে বলতে আমরা চলে এলাম কবরস্থানে। রানা বলল, হয়েছে, রোকন শুয়ে আছে। দেখি বেশ নতুন একটা কবর। এই কবরে শুয়ে আছে আমার বন্ধু রোকন। আমি আর নিজেকে সামলাতে পারলাম না, হাও মাও করে কেঁদে ফেললাম আর বললাম, মাফ করে দিস বন্ধু, মাফ করে দিস। এরপর চার বছর পার হয়ে গেছে। আমি রানা সাজন আমরা কলেজ লাইফ পার করে যে যার মতো আলাদা হয়ে গেছি, তেমন একটা দেখা হয় না, কিন্তু এখনো সবাই সবার খোঁজ নেই। আজও গ্রামে গেলে বন্ধু রোকনের কথা মনে পড়ে আর চোখের পানি ফেলি। সেদিন কি হয়েছিল ওর সাথে আমরা তো জানার চেষ্টা করিনি, কি দরকার জেনে? তাই আর কোনো খোঁজ খবর নেই এই বিষয়ে। লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর দ্বিতীয় পর্ব।
কি রে ভাই, চলুন ফার্স্ট পার্টি কি ছিল
না পারি,
কখন গেল?
ভয়ের রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন।
সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আর কেনই বা ভালো থাকবেন না, হাজার হাজার লিসেনারদের দোয়া ও ভালোবাসা আপনাদের সাথে আছে। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া আর আল্লাহ রহমতে ভালো আছি। আমার নাম মোহাম্মদ নয়ন মিয়া, আমার ঠিকানা জেলা কুড়িগ্রাম, উপজেলা রৌমারি, ইউনিয়ন রৌমারি। সঙ্গত কারণে আমার নিজ গ্রামের নাম, যে এলাকা থেকে ঘটনার মূল উৎপত্তি সে জায়গার নাম বললাম না। তারপরে তিনি তার মোবাইল নাম্বার দিয়েছেন, সেটা আমি উল্লেখ করলাম না। তারপরে তিনি বলছেন ঘটনাটি যদি সিলেক্টেড হয় আমাকে জানাবেন। ঘটনাটি আমার নিজের সঙ্গে ঘটেছে, ঘটনাটি আমার মতো করে বলছি, চাইলে আপনি আপনার মতো করে বলতে পারেন। না, আমি আমার মতো করে বলবো না, আসলে আমি আপনার মতো করেই বলবো, কারণ এখানে সব ঘটনাই আপনি যেভাবে পাঠান সেভাবেই বলা হয়। তারপর তিনি বলছেন আমি একজন সৌদি আরব ও কুয়েত প্রবাসী, মূলত আমার কফিল বা মালিক দুই দেশেই নাগরিক হওয়ায় আমাকে মাসে 15 দিন সৌদি আরবে এবং 15 দিন কুয়েতে মালিকের ফার্ম হাউস পরিচালনা করতে হয়। আলহামদুলিল্লাহ মাত্র 1.5 বছরে আমি আমার কফিলের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হই, যার কারণে সাধারণ একজন কর্মচারী থেকে আজ আমি একজন ফোরম্যানের দায়িত্ব পালন করছি। যাই হোক, এবার মূল ঘটনায় আসি। আমরা 3 ভাই, এর মধ্যে আমি পরিবারের বড় ছেলে ও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমার বাবা একজন হার্টের পেশেন্ট, যার কারণে আমার বাবা হাঁটা চলা ছাড়া কোনো কাজকর্ম করতে পারে না, ফলে পরিবারের সমস্ত দায়িত্ব নেমে আসে আমার কাঁধে। সে সময় আমার বয়স মাত্র 17 বছর। কোন রকমে এসএসসি পরীক্ষা দিয়ে পড়াশোনা সেখানেই শেষ করি। হাতের কোনো কাজ জানা না থাকায় পড়ে যাই মহাবিপদে। এক পর্যায়ে বাধ্য হয়ে আমাদের 2টো গরু বিক্রি করি এবং আত্মীয় স্বজনের কাছে ঋণ করে একটি গ্যাস চালিত সিএনজি কিনে ফেলি। 2019 সালের শুরুর দিকে সিএনজি দিয়ে আমার জীবন যুদ্ধের শুরু। উদ্দেশ্য একটাই, আমার পরিবারকে অভাবের ছোবল থেকে রক্ষা করতে হবে। 2019 থেকে 2021 সালের মাঝামাঝি পর্যন্ত সবকিছু ঠিক ছিল। 2021 সালের জুন মাসের কোনো একদিন ঘটে যায় দুঃখজনক ভয়ঙ্কর এক ঘটনা। আমাদের রৌমারী উপজেলা থেকে বক্সিগঞ্জ, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, মধুপুরের উদ্দেশ্যে সিএনজি প্রাইভেট কার ও বাস সবসময় চলাচল করে। প্রতিদিনের মতো সেদিনও আমি সিএনজি স্ট্যান্ডে যাই এবং গাড়িতে 5 জন যাত্রী নিয়ে 2:12 নাগাদ শেরপুরের উদ্দেশ্যে রওনা দেই। দুপুর হওয়ায় সেই সময় রাস্তা একদমই ফাঁকা ছিল। শেরপুর অনেক দূরের পথ, রৌমারী থেকে শেরপুর যেতে হবে এবং যাত্রী নিয়ে আবার রৌমারীতে ফিরে আসতে হবে। আসা যাওয়া মোটামুটি 300 কিলোমিটারের রাস্তা, সে কথা ভেবে আমি গাড়ির গতি তুলি 120-এর ওপরে। স্ট্যান্ড থেকে 5 কিলোমিটার দূরে তড়িপাড়া নামক একটা এলাকায় প্রবেশ করি। ক্ষমা করবেন, সঙ্গত কারণে গ্রামের আসল নামটা আমি বলতে পারলাম না। গাড়ি ছুটছে তার আপন গতিতে। এদিকে এক বৃদ্ধ লোক রাস্তার পাশে এক গাছে উঠেছে খড়ি বা লাকড়ি সংগ্রহের জন্য। বৃদ্ধ লোকটির নাম জলিলউদ্দিন। এমন সময় হঠাৎ করে বৃদ্ধ লোকটি অর্থাৎ জলিলউদ্দিন চাচা গাছ থেকে পাকা রাস্তার উপরে পড়ে যায় এবং সে সময় আমার গাড়ির গতি ছিল 120-এর উপরে। আমি সঠিক সময়ে ব্রেক করলেও গাড়ি থামেনি। আমার গাড়ির ডান চাকা জলিলউদ্দিন চাচার পেটের উপর দিয়ে চলে যায়, ফলে জলিলউদ্দিন চাচার পেট ফেটে নাড়িভুড়ি বেরিয়ে আসে। আশ্চর্যের ঘটনা, জলিলউদ্দিন চাচার নাড়িভুড়ি বেরিয়ে আসলেও জলিলউদ্দিন চাচা তখনও বেঁচে ছিলেন, রাস্তার উপর ছটফট করছিলেন। আমি পালিয়ে না গিয়ে গাড়ি সেখানেই ব্রেক করি এবং ভয়ে ভয়ে জলিলউদ্দিন চাচার কাছে যাই। ততক্ষণে আশপাশ থেকে লোকজন ছুটে আসছে, কেউ কেউ আমাকে মারার জন্য উদ্যত হলেও অন্যরা থামিয়ে দেয়। লোকজন জলিলউদ্দিন চাচাকে ধরাধরি করে আমার গাড়িতেই তুলে দেয় এবং জলিলউদ্দিন চাচার বড় ছেলে নুরুল আমিন ভাই ও তার এক প্রতিবেশী আমার গাড়িতে উঠে বসে এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলে। আমি সাথে সাথে গাড়ি ইউটার্ন করে রৌমারী সদর হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিই। গাড়ি ছুটছে ফুল স্পিডে, কিন্তু আমার নজর বারবার লুকিং গ্লাসের দিকে, অর্থাৎ পেছনে জলিলউদ্দিন চাচার দিকে। জলিলউদ্দিন চাচার মৃত্যুর আর্তনাদ আমি শুনছি, আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখ মুখে আমি রাগ ক্ষোভ স্পষ্ট বুঝতে পারছি, যেন সেই রাগ ক্ষোভ শুধু আমার জন্যই ফুটে উঠেছে। জলিলউদ্দিন চাচা বুঝতে পেরেছিল আমি বারবার তাকে দেখছি। মৃত্যু যন্ত্রণা যে এত কঠিন, সেদিন নিজের চোখে না দেখলে হয়তো কোনোভাবেই আমি জানতে পারতাম না। আমার চোখের সামনেই জলিলউদ্দিন চাচা ছটফট করতে করতে চরম রাগ ক্ষোভ ও ভয়ঙ্কর মৃত্যু যন্ত্রণা নিয়ে হঠাৎ নিস্তেজ হয়ে পড়ল। বুঝতে পারলাম জলিলউদ্দিন চাচার প্রাণবায়ু বেরিয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে পৌঁছে গেলাম। ধরাধরি করে জলিল চাচাকে হাসপাতালের বেডে শুইয়ে দিলাম। ততক্ষণে ডাক্তার এসে হাজির। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন আর একটু পরেই ডাক্তার গম্ভীর স্বরে বলে উঠলেন, জলিলউদ্দিন চাচা নাকি 5 মিনিট আগে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একথা শোনার পর আমি জলিল চাচার দিকে তাকিয়ে দেখি উনি আমার দিকে এক ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন। এরপর আমার আর কিছু মনে নেই। আমার জ্ঞান ফিরতেই দেখি এক পাশে আমার কিছু বন্ধু বান্ধব ও আরেক পাশে আমার বাবা মা ও কিছু আত্মীয় স্বজন বসে আছে। আমি তাদের বলে উঠলাম, আমি কোথায়, আমার কি হয়েছিল, আমার গাড়ি কোথায়, জলিল চাচা কোথায়। এমন সময় মা বলে উঠল, তুমি এখন হাসপাতালে, আজকে 3 দিন যাবত তুমি সেন্সলেস হয়ে হাসপাতালে পড়ে আছো, তোমার গাড়ি এখনো থানায় পুলিশের হেফাজতে, আর জলিল চাচাকে 2 দিন আগে দাফন করা হয়েছে। এর 7 দিন পর আমি একটু সুস্থ হলে আমাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়। এরপর জলিল চাচার পরিবার থেকে কেউ বাদী না হওয়ায় আমার বিরুদ্ধে ও আমার গাড়ির বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। এর 10 দিন পর আমি ও আমার এলাকার কিছু নেতাসহ থানায় গিয়ে আমার গাড়িটি ছাড়িয়ে নিয়ে আসি। এরপর আমি আরও কিছু আত্মীয় স্বজন মিলে জলিল চাচার বাড়িতে যাই এবং তাদের কাছে ক্ষমা চাই, আমার ভুল স্বীকার করি। জলিল চাচার পরিবারের সদস্যরাও কোনো শর্ত ছাড়াই আমাকে ক্ষমা করেন। মূলত এই দুর্ঘটনার সময় সেখানে জলিল চাচার বড় ছেলে নুরুল আমিন ভাই ও এলাকার বেশ কয়েকজন লোক উপস্থিত ছিলেন এবং তারা নাকি বারবার জলিল চাচাকে গাছে উঠতে নিষেধ করেছিলেন, কিন্তু তিনি কারো কথাকেই গুরুত্ব দেননি। এখানে আরও কিছু ঘটনা আছে, সেগুলো সময় স্বল্পতার কারণে বলতে পারছি না। প্রিয় লিসনারগণ, আপনারা কি ভাবছেন, ঘটনা এখানে শেষ? না, বরং মূল ঘটনা এখান থেকেই শুরু। এমন মর্মান্তিক ঘটনার 1 মাস পর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। আমিও ভেবেছিলাম হয়তো সবকিছু স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু না, কিছুই স্বাভাবিক হয়নি। এরপর আমার সাথে 3টি ভয়ানক ঘটনা ঘটে যায়। প্রথম ঘটনা, দুর্ঘটনার 1 মাস 17 দিন পর শেরপুর থেকে আমার বাড়ি রৌমারীর উদ্দেশ্যে রওনা দিয়েছি। রাত তখন 1:30। সারা রাস্তায় সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু রৌমারী সদরে প্রবেশের 2 কিলোমিটার আগে রাস্তায় একটি পুরনো সুইস গেট পড়ে। সেই সুইস গেটে ওঠার সময় 10-15 হাত আগে আমার গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। বারবার স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, লাভ হল না। সে সময় আমার গাড়ির গ্যাস সিলিন্ডার ভর্তি ছিল এবং ব্যাটারিও ফুল চার্জে ছিল। গাড়ি বন্ধ হওয়ার কোন প্রশ্নই ওঠে না। হঠাৎ আমার চারপাশে কালবৈশাখী ঝড়ের মতো বাতাস শুরু হল। আমি খেয়াল করে দেখলাম আমিও আমার গাড়ি যেখানে শুধু সেখানেই বাঁশঝাড় ও কিছু গাছপালার উপর মারাত্মক ঝড় শুরু হয়েছে। এমন সময় আমি খেয়াল করে দেখি আমার গাড়ি মাটি থেকে অন্তত দুই হাত ওপরে উঠেছে। বুঝলাম আমার চারপাশে যা ঘটছে এটা কোনো স্বাভাবিক ঘটনা না। জোরে জোরে আয়াতুল কুরসি পাঠ করছি। মাত্র তিনবার পাঠ করার পর হঠাৎ শুনতে পেলাম কেউ যেন কুকুরের মতো ঘর ঘর করে আওয়াজ করছে। আমি গাড়ির ভেতর থাকা অবস্থায় আমাকে এবং গাড়িসহ তিন চার হাত দূরে ছুঁড়ে ফেলে দিল এবং সাথে সাথে গাড়ির হেডলাইট ও গাড়ির ইঞ্জিন চালু হল আর হঠাৎ করে চারপাশের সবকিছু শান্ত হয়ে গেল। সেখানে আর দেরি না করে তাড়াতাড়ি বাড়িতে চলে আসি। বাড়িতে কাউকে কিছু না বলে শুয়ে পড়ি। এরপর এক দেড় মাস সবকিছু স্বাভাবিক। দ্বিতীয় ঘটনা, রাজীবপুর সদর উপজেলা থেকে তিন চার কিলোমিটার দূরে কদমতলা নামক একটি জায়গায় একটি লোহার ব্রিজ আছে। ব্রিজের নিচে বেশ গভীর একটা জলাশয়। সেখানে রাত সাড়ে আটটা নাগাদ প্রচুর বৃষ্টি হয়, ফলে রাস্তাঘাট একদম জনশূন্য হয়ে পড়ে। গাড়িতে আমি একাই ছিলাম। আর একটি কথা, আমি আমার দাদির মুখে শুনেছি মানুষ কোনো কোনো সময় বিপদে পড়ার আগে মন নাকি তাকে আগাম সংবাদ দেয়। সেদিন কি হয়েছিল জানি না, আমার মন শুধু প্রথম ঘটনাটির কথা মনে করিয়ে দিচ্ছিল আর বলছিল ওদিকে যাস না। ভাবলাম আজকে হয়তো কোনো বিপদে পড়তে পারি, তাই আগে থেকে আমার গাড়ি ও নিজের শরীর বন্ধ করে নেই। এরপর আবারও পথ চলতে শুরু করি। একসময় ব্রিজে উঠে পড়ি। ব্রিজে মাঝামাঝি আসার পথে মনে হল অনেক বড় শক্তিশালী ভারী একটা কিছু আমার গাড়ির বাম পাশের দরজায় ধাক্কা মারল। উদাহরণস্বরূপ কোনো বাস বা ট্রাক যদি সিএনজিকে ধাক্কা দেয় কেমন অনুভূতি হবে, ঠিক তেমন অনুভূতি হয়েছিল। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে আমার গাড়ির পেছনের দুই চাকা ব্রিজের বাইরে নেমে পড়ে। এমন অদৃশ্যভাবে কেউ বলে ওঠে বেঁচে গেলি। এরপর বৃষ্টি চলে গেলে মানুষ ও যান চলাচল স্বাভাবিক হয়। এরপর লোকজনের সাহায্য নিয়ে আমার গাড়িকে সহি সালামতে ব্রিজের ওপরে তোলা হয়। পরদিন এসব ঘটনায় স্থানীয় এক মসজিদের ইমামকে খুলে বললে তিনি বলেন একদিন পরে জানাবেন। একদিন পর হুজুরের কাছে গেলে তিনি জানান আমার ওপর নাকি একটা বদ জিনের নজর আছে, সাবধান। তৃতীয় ও সর্বশেষ ঘটনা, আমার বাড়িতে আমার গাড়ি নেওয়ার জন্য যে রাস্তা ছিল সেটি অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে ভেঙে গেছে, ফলে আমার বাড়িতে গাড়ি প্রবেশের কোনো উপায় ছিল না। উপায় ছিল না বলতে, উপায় ছিল সেটি হচ্ছে পাশের গ্রাম দিয়ে ঘুরে আসতে হবে। অগত্যা পাশের গ্রামে প্রবেশের আগে ছোট্ট একটি খালের পাশ দিয়ে আসতে হয়। সেখানে পানি ছিল না, কাদা ছিল। সেখানে খালের পাশ দিয়ে যাওয়ার সময় দেখি চাদর মুড়ি দেওয়া একটা লোক খালের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে লোকটি গাড়ির সামনে চলে আসে, হর্ন দিলেও শোনে না। এক পর্যায়ে আমি বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে লোকটিকে সরে যেতে বলি। লোকটিকে ডাকতেই সে ঘুরে তাকায়। লোকটি ঘুরতেই দেখি এ তো সেই জলিল চাচা। এরপর আমি সেন্সলেস হয়ে যাই। সেদিন রাত তিনটার দিকে কিছু পথচারী আমার গাড়িকে সেই খালে উল্টে থাকতে দেখে। পরে লোকজন আমাকেও সেখানে দেখতে পায়। পরে এক নাম করা হুজুরকে সব ঘটনা খুলে বলি। হুজুর রুকাইয়ার মাধ্যমে সেই জিনকে হাজির করায় এবং জানতে চাওয়া হয় কেন সে আমার গাড়ির উপর নজর দিয়েছে। মূলত সেই জিনটি নাকি সেই জলিল চাচার সাথেই এতদিন ছিল এবং জলিল চাচাকে নাকি ওস্তাদ মানত। যেহেতু আমার হাতেই জলিল চাচার ক্ষতি হয়েছে, তাই জিনটি আমার উপর নজর দিয়েছিল। সুযোগ পেলে নাকি জিনটি আমার বড় ক্ষতি করত। পরবর্তীতে রুকাইয়ার মাধ্যমে জিনটিকে তাড়ানো হয়। এই ছিল আমার ঘটনা। ঘটনাটা অনেক দুঃখজনক। দুঃখজনক বলার কারণ এই ঘটনায় ভয়ের চেয়ে দুঃখই বেশি। রাসেল ভাই এই প্রথম ঘটনা পাঠিয়েছি, শব্দ চয়ন ও বানান ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কাছে আরো কিছু ঘটনা আছে কিন্তু সময় নেই, যার কারণে পাঠাতে পারছি না। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি যারা শুনলেন তাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। এখন যেটা করতে চাই সেটা হচ্ছে আরো কিছু আমরা ইমেল আর পড়ব না, এখন কিছু কমেন্ট পড়তে চাই। আসলে আমাদের দেখতে পাচ্ছি জায়ান বরিশাল রূপতরী থেকে আমাদেরকে শুনছেন, কুমিল্লা থেকে শুনছেন নিহান, আমাদের সঙ্গে আছেন বরিশাল উজিরপুর থেকে সামি ভাই, আমাদের সঙ্গে আছেন আসসালামু আলাইকুম, আপনার অনেক বড় ফ্যান, নাম লেখেননি। আমার কেউ ফ্যান নাই ভাই, আমি সবার ফ্যান, কারণ হচ্ছে উইদাউট ইউ আই এম নাথিং, আপনারা না থাকলে আমি আসলে কিছুই না, আমার কোনো পরিচয়ও নাই, কিছুই নাই। সুতরাং আপনারা যে এতদিন ধরে ভূত ডট কম এর পাশে আছেন এবং আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা যোগাচ্ছেন, সেজন্য আমি আপনাদের প্রত্যেকের অনেক বড় ফ্যান। তো সেটাই, ঘাটাইল থেকে বাঁধন আছেন আমাদের সঙ্গে, দোহার থেকে রমজান আছেন আমাদের সঙ্গে, বগুড়া থেকে ইসরাফিল আছেন আমাদের সঙ্গে, মাদারীপুর থেকে ওমর সাইন আছেন আমাদের সঙ্গে, কুয়েত থেকে নাম লেখেননি ভাইয়া, জিল্লুর আছেন সৌদি আরব থেকে, সাব্বির আছেন মেহেরপুর থেকে, নাটোরের গুরুদাসপুর থেকে লাইভ শুনছেন কিন্তু নাম লেখেননি, নাটোর থেকে রিপন নাটোর থেকে লিখছেন, ফয়সাল মজিদ বরিশাল ক্যান্টনমেন্ট থেকে লিখছেন, ইয়াসিন নামটা পড়েন ভাই পড়লাম, আমি নড়াইল থেকে বলছি নাম লেখেননি, মালয়েশিয়া থেকে মহিবুল্লাহ আছেন আমাদের সঙ্গে, রিপন আছেন সাভার থেকে, আমাদের সঙ্গে আছেন সৌদি আরব থেকে জাকির, আমাদের সঙ্গে আছেন আতাউর, আমাদের সঙ্গে আছেন খাগড়াছড়ি থেকে নাম লেখেননি, যশোর থেকে আছেন আমাদের সঙ্গে, ঢাকা থেকে আছেন মিরাজ, নয়ন আছেন মিরপুর থেকে, মেহেরপুর থেকে আছেন মাসুম, মালয়েশিয়া থেকে আছেন শাহিন, আমাদের সঙ্গে সৌদি আরব থেকে আছেন আবির। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, এভাবেই আমাদের সাপোর্ট দিয়ে যাবেন আশা করি। আর বেশি কমেন্ট পড়ছি না, অনেকে বিরক্ত হয়ে যান, আমি আর কমেন্ট পড়ছি না, বাট আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, যদি ভালো লাগে আমাদের আজকের এপিসোডটি অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে, কাছের মানুষের সাথে। যারা এখনো পর্যন্ত শুনছেন সেটা আমাদের সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমি চাই যে আপনি সাবস্ক্রাইব করুন যাতে আপনি অন্য কোনো চ্যানেলে গিয়ে না যান, মানে অনেক সময় আমরা বিভ্রান্ত হই অনেক সময়। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনি যদি থাকেন আমার সঙ্গে তাহলে আমিও চাইব যে আমার কোনো এপিসোড, এত কষ্ট করে আমরা এপিসোড করি, সেই এপিসোড যেন আপনি মিস না করেন। আজকের মতো এখানেই বিদায় নিব, কথা হবে আবারও লাইভে আগামী মঙ্গলবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত ডট কম এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।